Hello.
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনির মধ্যপ্রাচ্য সফর ও ইউরোপ সফর। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। শুভ সন্ধ্যা, হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনির ইউরোপ ও মধ্যপ্রাচ্য সফর। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিনজন বিশেষ অতিথি আছেন। ডক্টর আতেশাম চৌধুরী নির্বাচন বিষয়ে একজন বিশেষজ্ঞ, তিনি রিপাবলিকান। ডক্টর চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। হ্যালো ডক্টর চৌধুরী, শুনতে পাচ্ছেন? ওনার লাইনটা বোধহয় কেটে গেছে, উনি ঠিক শুনতে পাচ্ছেন না আমার কথা। আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, তিনি ম্যারিল্যান্ডেই আছেন। ডক্টর আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের আরেকজন অতিথি মোহাম্মদ আবু নাসের, মিশিগানের ওকল্যান্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তার গবেষণার মূল বিষয় হচ্ছে রাজনৈতিক যোগাযোগ এবং সংবাদ মাধ্যম ও রাজনীতি। মোহাম্মদ আবু নাসের, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
বেশ, আমরা ডক্টর এতেশাম চৌধুরীর সঙ্গে আবার যোগাযোগ করতে চেষ্টা করছি। ওনার সঙ্গে যোগাযোগ হলেই ওনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো আবার। যাই হোক, শ্রোতাদের জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। আমি আমাদের টেলিফোন করার নম্বর আরেকবার বলছি, 2026193062। আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন বা আপনাদের মন্তব্য করতে পারেন। আমরা তাহলে আজকের অনুষ্ঠান শুরু করছি। আবারও বলছি, আজকে আমাদের ওয়াশিংটনের বিষয়বস্তু হচ্ছে প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনির ইউরোপ ও মধ্যপ্রাচ্য সফর। অনেকে টেলিফোন করেছেন, তাদের প্রশ্ন নেওয়া শুরু করব।
আমার নাম ফেসুলাজান মজুমদার, আমি মুম্বাই থেকে বলছি। আমার প্রশ্নটা হলো যে এই যে প্রেসিডেন্ট পদপ্রার্থী যিনি মিডল ইস্ট বেড়াচ্ছেন, মিডল ইস্ট ভিজিট করছেন, ওনার থিঙ্কিং যেটা, ওই মিস্টার জর্জ ডব্লিউ বুশ বা মিস্টার ওবামার মতোই থাকবে নাকি? আমি চাই যে এমন একজন প্রেসিডেন্ট হন যার থিঙ্কিং একটু ডিফারেন্ট হয় ওনাদের থেকে, ওই মধ্যপ্রাচ্য সম্বন্ধে। এইটুকুই আমার প্রশ্ন।
অনেক ধন্যবাদ কেসুল আজাদ মজুমদার, আপনি কল করেছেন ভারতের মুম্বাই থেকে। আপনার প্রশ্নটা হচ্ছে যে পদপ্রার্থী, প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি, তিনি মিস্টার বুশ বা মিস্টার আমাদের বর্তমানের প্রেসিডেন্ট ওবামার চাইতে তাদের চিন্তাধারা, তার চিন্তাধারা কতটা ভিন্ন, এটাই আপনি বলছেন। এবং আপনি এটাও বলছেন যে আপনি চাইছেন যে যিনি পরবর্তী প্রেসিডেন্ট হবেন তার চিন্তাধারা যেন একটু ভিন্ন হয়। আপনি ঠিক খুলে বলেননি যে আপনি মানে তারা কি চিন্তা করেন যেটা আপনি আপনার সঙ্গে তাদের দ্বিমত রয়েছে। যাই হোক, আমি প্রথমেই যাচ্ছি আমাদের অতিথি সৈয়দ ইফতেখারের কাছে। ডক্টর আহমেদ, আপনি যদি এই প্রশ্নের জবাব দেন।
হ্যাঁ, ধন্যবাদ। এটি একটু ভালো, উনি যেটা বলতে চেয়েছেন আমি যেটা বুঝতে পেরেছি আর কি, আমার লাইন খুব একটা ভালো ছিল না, যে উনি বলতে চাচ্ছেন যে উনি একজন নতুন প্রেসিডেন্ট চাচ্ছেন যিনি আমেরিকার পররাষ্ট্রনীতিকে, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক পররাষ্ট্রনীতিকে সম্পূর্ণ নতুন রূপে ঢেলে সাজাবেন, যদি উনি ব্যাখ্যা করেন। তবে আমি ধরে নিচ্ছি যে উনি বলতে চাচ্ছেন যে আমেরিকার যে পররাষ্ট্রনীতি, ইসরায়েল কেন্দ্রিক পররাষ্ট্রনীতি এবং আমেরিকার জাতীয় স্বার্থ এবং ইসরায়েলের জাতীয় স্বার্থ যেখানে একসাথে মিলে গেছে, তার বাইরে উনি একটি নতুন পররাষ্ট্রনীতি উনি দেখতে চাচ্ছেন। তবে বাস্তবতার আলোকে এটি হচ্ছে একটি কাল্পনিক চিন্তা বা ইউটোপিয়ান চিন্তা। যে কোনো রাষ্ট্রই যখন একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করে, সে দেশের জনগণ সেখানে তার এক্সপেকটেশনটা থাকে যে রাষ্ট্রটি ঐতিহাসিকভাবে এবং ঐতিহ্যগতভাবে যে পররাষ্ট্রনীতি পরিচালনা করে আসছে সে আলোকেই নতুন প্রেসিডেন্ট তার পররাষ্ট্রনীতি পরিচালনা করবেন। এখানে যিনি নতুন প্রেসিডেন্ট হবেন তার পক্ষে নতুন কোনো পররাষ্ট্রনীতি নেয়া সম্ভব না, যদি না সেটা পরবর্তীতে কোনো ভিন্ন পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতির দাঁড়ায় এবং সেটি একটি রাষ্ট্রকে একটি ভিন্ন পররাষ্ট্রনীতি নিতে বাধ্য করে। সুতরাং সে আলোকে দেখলে আমরা দেখব যে হ্যাঁ, উনি একদিকে উনি ঠিকই বলেছেন যে মিস্টার ওবামা এবং মিস্টার রমনির পররাষ্ট্রনীতির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে পররাষ্ট্রনীতি বা মিস্টার বুশের যে পররাষ্ট্রনীতি তার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু রয়েছে টোনে, কে কি ভাষায় কি শব্দ প্রয়োগে তার পররাষ্ট্রনীতিকে ব্যাখ্যা করবেন। সুতরাং ওই অর্থে তিনি ঠিকই আছেন এবং আগামীতে যিনি প্রেসিডেন্ট হন না কেন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে যে পররাষ্ট্রনীতি মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সে পররাষ্ট্রনীতিতে কোনো মৌলিক পরিবর্তন দেখব বলে আমি মনে করি না।
ধন্যবাদ ডক্টর এতেশাম চৌধুরী, আপনি বোধহয় এখন আমাদের সঙ্গে লাইনে আছেন।
জি জি, আচ্ছা, থ্যাংক ইউ। আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ দেই আমাকে আপনাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যা আমন্ত্রণ জানিয়েছেন।
অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে যোগ দিতে পেরেছেন। আপনি তো প্রশ্নটা বোধহয় শুনেছেন।
আমি প্রশ্নটা শুনিনি, একটু যদি আপনি সংক্ষেপে বলেন প্রশ্নটা কি ছিল তাহলে আমি একটা কমেন্ট করতে পারি হয়তো।
কেসুল আজাদ মজুমদার ভারতের মুম্বাই থেকে কল করেছেন, তিনি বলছেন যে তিনি আশা করছেন যে পরবর্তী প্রেসিডেন্ট যিনি হবেন তার চিন্তাধারা যেন প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট মিস্টার বুশ এবং বর্তমানের প্রেসিডেন্ট মিস্টার ওবামার চাইতে একটু ভিন্ন হয়। উনি অবশ্য সেভাবে ব্যাখ্যা দেননি, উনি বলেছেন যে যেন ভিন্ন ধর্মী হয়। আপনি কি বলেন?
আপনাকে ধন্যবাদ এবং ওনাকেও ধন্যবাদ প্রশ্ন করার জন্য। সমস্যাটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র নীতিগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এবং ইসরায়েল যখন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হলো 1949 আই বিলিভ, সেখানে আমেরিকার একটা কমিটমেন্ট আছে ইসরায়েলের সিকিউরিটির ব্যাপারে, সেটা তাদের ফরেন পলিসি বা বিদেশ নীতির একটা বিরাট কর্নার স্টোন। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না যেই প্রেসিডেন্ট নির্বাচন হোক নভেম্বর ইলেকশনে সুদূর প্রসারী কোনো আপনার পররাষ্ট্রনীতির পরিবর্তন হবে। তবে যেটা হওয়া দরকার সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারছে যে দুইটা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েলের জন্য যেমন একটা রাষ্ট্র আছে দরকার, সেই রাষ্ট্র গঠনের ব্যাপারে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার বিগত কয়েক দশক ধরেই বিভিন্ন আপনার প্ল্যান প্রোগ্রাম আলোচনা করেছে। আলোচনার ভিত্তিতে যদি দুটা রাষ্ট্র প্রতিষ্ঠান সম্ভব হয় তাহলে একটা শান্তি ফিরে আসবে। এই শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে নতুন প্রেসিডেন্টকে নতুন করে কোন ফর্মুলা দেওয়ার এখনো কোনো সময় আসেনি। নির্বাচনের পরে যদি যেই প্রেসিডেন্ট হোক সে হয়তো আরেকটা নতুন ফর্মুলা দিতে পারে যে রোড ম্যাপগুলি আছে সেগুলি বাস্তবায়ন করার জন্য, কিন্তু আমেরিকার সুদূর প্রসারী পররাষ্ট্রনীতির খুব একটা পরিবর্তন হবে বলে আমার মনে হয় না।
ধন্যবাদ। আমি এবারে যাব মোহাম্মদ আবু নাসের কাছে। আপনি কি মনে করেন এ ব্যাপারে?
আমি ডক্টর এতেশাম এবং ডক্টর আহমেদ দুজনের সাথে একমত যে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট যেই হন না কেন তিনি যুক্তরাষ্ট্রের যে প্রতিষ্ঠিত পররাষ্ট্রনীতি রয়েছে ইসরায়েল সম্পর্কিত সেই নীতির বাইরে খুব একটা যাবেন না। কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে গভর্নর রমনি যখন সম্প্রতি ইসরায়েল সফর করলেন তখন তিনি একটি খানিকটা ভিন্ন অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট বুশ, প্রেসিডেন্ট ওবামা এবং প্রেসিডেন্ট ক্লিন্টনের অবস্থান থেকে। তিনি বলেছেন যে তিনি চান ইসরায়েলের রাজধানী হবে জেরুজালেম। আপনি জানেন ইসরায়েলের বর্তমান রাজধানী তেল আভিভ, এবং এই তিনি যে বলেছেন যে তিনি চান ইসরায়েলের রাজধানী জেরুজালেম হোক এটা কিন্তু একটি কন্ট্রোভার্সি তৈরি করেছে। আসলে আমি জানি না তিনি কতটুকু বাস্তবায়ন করতে পারবেন, হয়তো তার এই যে প্রস্তাবনা সেই প্রস্তাবনাটা অনেকটাই রাজনৈতিক যতটা না কূটনৈতিক। তবে আমি মোটা দাগে একমত যে যেই প্রেসিডেন্ট হন না কেন আমরা বড় ধরনের কোনো পরিবর্তন দেখতে পাবো।
ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, এবং আমাদের কাছে যারা সরাসরি আমাদের অতিথিদের কাছে প্রশ্ন করতে চান তারা এই নম্বরে ফোন করুন 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। আমরা আপনারা সব মানে যে প্রশ্ন এ পর্যন্ত যা আসছে দেখলাম জেরুজালেম বা ইসরায়েলের ওপরই মধ্যপ্রাচ্যের ওপরে বলা হয়েছে, কিন্তু মিট রমনি প্রথমে গিয়েছিলেন গ্রেট ব্রিটেনে, সেখানে তিনি কিছু মন্তব্য করেন অলিম্পিক্সের ব্যাপারে যে কারণে ব্রিটেনের জনগণ একটু অসন্তুষ্ট হয়েছে। ধরুন মিট রমনি যদি নির্বাচিত হন, তাহলে আপনারা কি মনে করেন যে কূটনৈতিক দিক থেকে তারা এখন একটু অসন্তুষ্ট হলেও নভেম্বরের পরে যদি ধরুন তিনি নির্বাচিত হন তাহলে তাদের মন একটু ফিরে যাবে, কি বলুন ডক্টর এতেশাম?
জিনিসটা আপনার, একটা ক্যান্ডিডেট রাষ্ট্রপতি বা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট যখন বিদেশে যায়, রমনি এখন গেল তিনটা দেশে, ইংল্যান্ড, ইসরায়েল এবং পোল্যান্ডে, তারা সরাসরি আমেরিকার মিত্র শক্তি এবং ঘনিষ্ঠ বন্ধু। মিট রমনি অলিম্পিকের ব্যাপারে যে কথা বলেছে লন্ডনে, সেটা নিয়ে অনেকটা কন্ট্রোভার্সি হলো, কিন্তু এই কথাগুলো অ্যাকচুয়ালি মানুষ ভুলে যাবে, এই জন্য ভুলে যাবে বিকজ পলিটিক্স ইজ এ মুভিং সিনারিও, সিন পরিবর্তন হবে, নীতির পরিবর্তন হবে, কথাবার্তার পরিবর্তন হবে। সেদিক থেকে মিট রমনি কি কমেন্ট করলো লন্ডনে অলিম্পিকের প্রিপারেশনের ব্যাপারে, ইটস নট এ সিগনিফিকেন্ট ইস্যু। ইস্যুটা হলো আমেরিকা এবং যুক্তরাজ্য বা ইংল্যান্ড একটা পরম বন্ধু, তারা পররাষ্ট্রনীতির ব্যাপারে, বিশ্ব শান্তির ব্যাপারে, ইউএন এর ব্যাপারে, যেখানেই হোক, মিডল ইস্টের ব্যাপারে, সেদিক থেকে খুব একটা পরিবর্তন হবে বলে আমার মনে হয় না।
আচ্ছা, আমরা এই প্রশ্নের ব্যাপারে আমরা অন্য দুজন অতিথির কাছে পরে ফিরে যাব, কিন্তু ঢাকা থেকে একটি টেলিফোন আছে, আমি সেই প্রশ্নটা আগে নিয়ে নিতে চাই। হ্যালো, বলুন।
হ্যালো,
হ্যাঁ বলুন।
আমি দিনাজপুর থেকে মজিবর বলছি।
দিনাজপুর থেকে মজিবর, আপনার প্রশ্নটা কি ভাই?
আমার প্রশ্নটা হলো যে বহু প্রেসিডেন্ট আসলো, যে আমি এবার যে মানে যে প্রতিশ্রুতি দিচ্ছি, এবার যেগুলো প্রেসিডেন্ট হয়ে গেছে তার থেকে আমার কিন্তু ভিন্ন মত, আমি তাদেরকে সুভাবে দেখব এবং সুভাবে পরিচালনা করব, কিন্তু যতগুলো প্রেসিডেন্ট গেছে সবারই একই মতে দেখতেছি, এবার নতুন প্রেসিডেন্ট আসলে তার কি মত ভিন্ন হবে, এটাই আমার প্রশ্ন।
আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা একটু আগে এটা নিয়ে আলোচনা করলাম। আপনি কি বলতে চান, কোন বিষয়ে আপনি মনে করেন যে যে ব্যাপারে আপনার সঙ্গে তাদের মতের মিল নয়?
মতের মিল নয়, এর আগে যারা যে প্রেসিডেন্ট ওবামা যখন আসলো,
হ্যাঁ,
তখন কিন্তু বলল যে আমি যদি আসি এই আফগানিস্তান বা ইরাক এটা শান্তি ফিরিয়ে আসবে, কিন্তু শান্তি তো ফিরিয়ে আসলো না, যেটা যেটা প্রতিশ্রুতি সে দিছিল সেটা কিন্তু রাখে নাই। এখন আমি আমি বলতে চাচ্ছি যে নতুন প্রেসিডেন্ট আসলে এরকমই থাকবে না, নতুন কিছু চিন্তা ভাবনা হবে?
আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
আচ্ছা, ধন্যবাদ।
আচ্ছা, আপনারা তো শুনলেন প্রশ্নটা, ওই একই প্রশ্ন বেসিক্যালি, যে ওনার কোনো ভিন্ন, উনি অবশ্য বলছেন আফগানিস্তান এবং ইরাকের প্রশ্নটাও তুলেছেন, তবে আমরা তো আজকে ফোকাস করছি অন্য ব্যাপারে, মিট রমনির ইউরোপ ও মধ্যপ্রাচ্য সফরের ওপর। যাই হোক, আমরা তাহলে ওই ব্রিটেনের ওই প্রশ্নে আরেকবার আমি যাচ্ছি মোহাম্মদ আবু নাসেরের কাছে। আপনি কি মনে করেন যে এটার কোনো কূটনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মধ্যে কোনো রকম সম্পর্কে কোনো রকম ক্ষতি হয়েছে বা কিছু?
আমি আমি মনে করি না যে সুদূর প্রসারই কোনো ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে, তবে ক্ষতি হয়েছে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মিট রমনি, কারণ তিনি এই যে তিনটা দেশ সফর করলেন, এই তিন দেশ সফর করার উদ্দেশ্য ছিল যে তার আমেরিকার যারা নির্বাচক মণ্ডলী রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তাদের কাছে নিজেকে উপস্থাপন করা এইভাবে যে তিনি বিশ্ব রাজনীতি, তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে বিশ্ব রাজনীতির মঞ্চে তাকে যে ভূমিকা, সম্ভাব্য ভূমিকা রাখতে হবে, সেই ভূমিকা রাখার জন্য তিনি প্রস্তুত। কিন্তু দেখা গেল যে এই তিনটা দেশের ভ্রমণের ক্ষেত্রে তিনটা দেশেই তিনি কোনো না কোনো, হয় তিনি অথবা তার যারা মিট রমনি অথবা তার ক্যাম্পেইনের সাথে যারা জড়িত তারা ভুল করেছেন। যে উদ্দেশ্য নিয়ে মিট রমনি এই তিন দেশ সফর করেছেন সেই উদ্দেশ্য একেবারেই সফল হয়নি, কেননা তিনি প্রত্যেক জায়গাতেই ভুল করেছেন, ভুল মন্তব্য করেছেন, ভুল আচরণ করেছেন। এবং সেই অর্থে বলা যায় যে তার এই যে মন্তব্য যে লন্ডন অলিম্পিক মতো একটা অলিম্পিক্সের মতো একটা বিশাল আয়োজনের জন্য নিরাপত্তার দিক থেকে প্রস্তুত নয়, এটা একেবারেই খুব খেলো মন্তব্য ছিল বলে আমার মনে হয়। কারণ একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীর কাছ থেকে এরকম মন্তব্য কেউই আশা করে না। এবং আপনি হয়তো আপনার মনে আছে যে আমরা গণমাধ্যমে দেখেছি যে প্রেসিডেন্ট আপনার যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী তিনি প্রায় চেয়েছিলেন যে তার সাথে যে বৈঠক ছিল নির্ধারিত বৈঠকটি বন্ধ করে দিতে। আবার আমার মূল কথায় ফিরে আসছি যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে এটা কোনো প্রভাব ফেলবে না, কিন্তু স্বল্প মেয়াদে এবং বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে মিট রমনির যে প্রার্থী হিসেবে তার যে ইমেজ সেই ইমেজ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার এই মন্তব্যে।
ধন্যবাদ ডক্টর আহমেদ, আপনি এর সঙ্গে কিছু যোগ দিতে চান?
আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি ঠিকই বলেছেন যে ব্রিটেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কূটনৈতিক সম্পর্ক সে কূটনৈতিক সম্পর্কে মিট রমনির যে সফর সেটি কোনো প্রভাব ফেলবে না। কিন্তু আরেকটি জিনিস আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আজকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র যে নীতি সেটি কিন্তু শুধুমাত্র রাষ্ট্র রাষ্ট্রের সম্পর্কের উপর ভিত্তি করেই নয়, সেখানে সিভিল সোসাইটি একটি আন্তঃ সিভিল সোসাইটি যে সম্পর্ক সেখানে সেটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো মিট রমনির সফর যে ইউরোপিয়ান যে সিভিল সোসাইটি সেই সিভিল সোসাইটিতে কিন্তু কোনো একটি পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলতে পারেনি। আমরা যদি স্মরণ করি জুলাই মাসে 2008 সালে প্রেসিডেন্ট ওবামা অ্যাজ এ সিনেটর যখন উনি সিনেটর ছিলেন উনিও কিন্তু ইউরোপ সফর করেছিলেন, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি। এবং আমরা স্মরণ করতে পারি সে সময় জার্মান বার্লিনে 300,000 মানুষ সেদিন প্রেসিডেন্ট ওবামার বক্তব্য শুনতে এসেছিল। এবং ওবামা যে ইমেজ নিয়ে ইউরোপে গিয়েছিল সে সময় প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ উনি ওনার পররাষ্ট্র নীতির কারণে উনি কিন্তু ওনার যে ইমেজটা বহির্বিশ্বে খুব একটা পজিটিভ ইমেজ ছিল না। সেখানে ওবামা একটা নতুন হোপ নিয়ে ইউরোপে উনি গিয়েছিলেন এবং একদম হিরোইক ওয়েলকাম যেটা বলে সেই বিরোচিত সম্বর্ধনা উনি পেয়েছিলেন। কিন্তু সেই ক্ষেত্রে মিস্টার রমনি তো এমন কোনো ইমেজ উনি তৈরি করতে পারেননি ইউরোপে বা মধ্যপ্রাচ্যে যে উনি একটি নতুন একটি দিকে নিয়ে যাবেন বিশ্বের রাজনীতিকে বা পররাষ্ট্রনীতিকে বা বিশ্ব শান্তির ক্ষেত্রে উনি একটি অন্যরকম ভূমিকা পালন করতে পারবেন সেই ইমেজটি কিন্তু উনি গড়ে তুলতে পারেননি। অন্যদিকে উনি অনেকটা পিছন দিকে হেঁটেছেন যে উনার যে পররাষ্ট্রনীতির চিন্তা চেতনা সেটি হচ্ছে যে কোল্ড ওয়ার যে রিয়েলিটি সেই কোল্ড ওয়ার রিয়েলিটির ভিত্তিতে উনার পররাষ্ট্রনীতির চিন্তাভাবনা উনি গড়ে তুলেছেন, যে কারণে উনি রাশিয়াকে মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অ্যাডভার্সারি বা সবচেয়ে বড় শত্রু। সুতরাং এ ধরনের মেন্টালিটির মাধ্যমে উনি আসলে অনেকটা পুরনোপন্থী প্রেসিডেন্ট সে ধরনের একটি ইমেজ ইউরোপের কাছে উনি তুলে ধরেছেন। সেটা ওবামার মিস্টার রমনির জন্য আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে সেটি একটি কোনো পজিটিভ বার্তা বয়ে আনেনি, কিন্তু এটি তার যে আভ্যন্তরীণ রাজনীতি সে আভ্যন্তরীণ রাজনীতিতে তার যে ভোটের যে ইকুয়েশন সেই ইকুয়েশনে কোনো প্রভাব ফেলবে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ এই মুহূর্তে অধিক মনোযোগী তাদের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে। সুতরাং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তার যে অবস্থান রমনি সেটি তার ভোটের যে ইকুয়েশন তাতে প্রভাব ফেলবে না, কিন্তু অ্যাজ এ পার্সন উনার যে ইমেজ সেই ইমেজটি উনি ইউরোপে গড়ে তুলতে পারেননি, যেটি প্রেসিডেন্ট ওবামা নির্বাচিত হওয়ার আগেই ইউরোপে উনি গড়ে তুলতে পেরেছিলেন।
ধন্যবাদ। শ্রোতাদের আবার মনে করিয়ে দিচ্ছি আমাদের কাছে প্রশ্ন করার নম্বর হচ্ছে 2026193062। আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। আর আমাদের তিনজন বিশেষ অতিথি যারা আছেন তারা হচ্ছেন ডক্টর আহতেশাম চৌধুরী, ডক্টর সাইদ ইফতেখার আহমেদ এবং মোহাম্মদ আবু নাসের। এবারে দিনাজপুর থেকে আরেকটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি নেব। হ্যালো বলুন।
হ্যাঁ, আমি রবিউল গনি বলছি দিনাজপুর থেকে। আমার প্রশ্নটি হচ্ছে এই বারাক ওবামার আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন সম্ভবত জর্জ বুশ, ওনার আমলে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলি আর স্বরাষ্ট্র সচিব বলি হোম সেক্রেটারি বলি যিনি ছিলেন বর্তমানে কিন্তু উনাকে বারাক ওবামা রেখেছেন। তো সেই ক্ষেত্রে আমেরিকা, আমার কাছে যেটা মনে হয়েছে, রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট যেই নির্বাচিত হোক না কেন, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তাদের কোনো চিন্তা ভাবনার পরিবর্তন হয় না এবং আগামী দিনেও হবে না।
ধন্যবাদ রবিউল গনি। আপনি কি স্বরাষ্ট্রমন্ত্রী বা ইন্টেরিয়র মিনিস্টারের কথা বলছেন না আপনি পররাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন?
রবার্ট গেটস যিনি যিনি জর্জ বুশের আমলে আমেরিকার স্বরাষ্ট্র সচিব বা স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষায় বলুন না কেন ছিলেন, এখনো কিন্তু আছেন।
না, আপনি প্রতিরক্ষা মন্ত্রীর কথা বলছেন, কিন্তু আপনি পররাষ্ট্রনীতির কথা বলছেন।
আমেরিকার কথাই বলছি।
হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি।
স্বরাষ্ট্রমন্ত্রীকে
না, আপনি প্রতিরক্ষা মন্ত্রীর কথা বলছেন।
ওই যে রবার্ট গেটস, হ্যাঁ প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস।
আচ্ছা, আমি তাহলে আপনার কথাটা হচ্ছে যে পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হবে না যেহেতু আগের প্রেসিডেন্ট বারাক ওবামা আগের প্রশাসনের কয়েকজনকে তার প্রশাসনে রেখেছেন, এই তো
রেখে দিয়েছেন।
ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি আমাদের যারা বিশেষ অতিথি আছেন তাদের কাছে যাচ্ছি। ডক্টর আতেশাম
জি, নিশ্চয়ই ওনার ইনফরমেশনটা একটু রং, এই জন্য যে প্রেসিডেন্ট ওবামা যখন প্রেসিডেন্ট হলেন তখন রবার্ট গেট ডিফেন্স সেক্রেটারি ছিল, যে সময় বুশের সময় ছিল, কিন্তু পরে রবার্ট গেট চলে গেছে, এখন ডিফেন্স সেক্রেটারি বা প্রতিরক্ষা মন্ত্রী যেটা বলি আমরা, সেখানে আছেন লিওন পেনাটা, উনি সিআইএ এর ডিরেক্টর ছিলেন, তার আগে একসময় হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ ছিলেন। আপনার ওবামা যখন প্রেসিডেন্ট হয় 2004-2008 তখন আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় উনি পরিবর্তন করেননি, রবার্ট গেটকে রেখেছেন, এই জন্য যে উনি আপনার আফগানিস্তান এবং ইরাকে সৈন্য কমাতে চান, সেজন্য যে সেক্রেটারি ছিল বা প্রতিরক্ষা মন্ত্রী ছিল তাকে রেখেই ওটা উনি করেছেন। সেদিক থেকে ওবামা ওনার ইলেকশনের যে প্রমিস যে উনি সৈন্য কমাবেন সেটা উনি করেছেন, এবং আমেরিকা এখন বাস্তবিক ভাবেই আফগানিস্তান ইরাক থেকে চলে আসতে চায়, ইরাক থেকে তো অলমোস্ট চলে আসছে সবাই। আর পররাষ্ট্র নীতির থেকে কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি, কারণ আমেরিকার যে সমস্ত কমিটমেন্ট আছে আপনার অ্যালাইদের সাথে, বন্ধু রাষ্ট্রের সাথে, যেখানে ইরাক বলেন কিংবা আফগানিস্তানে তাদের যে কমিটমেন্ট আছে ন্যাটোর সাথে কিংবা পাকিস্তানের সাথে কিংবা ইউরোপে, সেগুলি খুব একটা পরিবর্তন হয়নি, ইসরায়েলের সাথেও পরিবর্তন হয়নি। আর রমনি এসে যেটা নতুন বলল, আমি একটু ফিরে যাই ওখানে আপনাদের কথায়, সেটা হলো যে ইসরায়েলের রাজধানী জেরুজালেমে হবে বলে যে রমনি সাপোর্ট করেছে, এটা কিন্তু ইসরায়েলিদের নিজেদের দাবি যে জেরুজালেম হবে অবিভক্ত ইসরায়েলের রাজধানী। সেটা নিয়ে প্যালেস্টাইনদের সাথে তাদের এখনো আলোচনা হচ্ছে, যদিও ইসরায়েল বলছে প্যালেস্টাইনে ইসরায়েলের রাজধানী হবে আপনার জেরুজালেমে, কিন্তু আন্তর্জাতিক মহলে সেটা এখনো স্বীকৃত হয়নি। সেদিক থেকে প্যালেস্টাইনে আলোচনা করে ইস্ট জেরুজালেম প্যালেস্টিনিয়ানদের রাজধানী হতে পারে, সেটা নিয়ে একটা আলাপ আলোচনা হচ্ছে যদি দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। সেদিক থেকে নতুন প্রেসিডেন্ট এসে রমনি এসে যে আপনার যে ঘোষণা দিল জেরুজালেম তাদের রাজধানী হবে, এই ঘোষণা কিন্তু ইসরায়েল অনেক আগে দিয়েছে। রমনি তার নিজস্ব ভোটের জন্য এই দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদি ভোটের জন্য, জুইশ ভোটের জন্য এই কথাগুলি বলছে, সেটা হলো ইলেকট্রাল পলিটিক্স বলি আমরা, রাজনীতির জন্য বা ভোটের জন্য নভেম্বরে। আলটিমেটলি আপনার আলাপ আলোচনা করে দীর্ঘমেয়াদী চুক্তি করে কোন দেশের রাজধানী কোথায় হবে সেটা আলোচনার মধ্যে করতে হবে, তা নাহলে শান্তি কখনোই ফিরে আসবে না।
আচ্ছা, ধন্যবাদ। মোহাম্মদ আবু নাসের, আপনি কি, অধ্যাপক নাসের, আপনি কিছু এটার সঙ্গে যোগ দিতে চান?
জি, আমি আমি ডক্টর এতাশামের সাথে একমত যে এটা ছিল ইলেকট্রাল পলিটিক্স, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ইলেকট্রাল পলিটিক্স এর যে ক্ষেত্রেও তিনি খুব একটা ভালো করেননি। আপনি জানেন যে গত সপ্তাহের একটা জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে যে জুইশ আমেরিকান যারা ভোটার রয়েছেন তাদের 65% বা তারও বেশি আপনার প্রেসিডেন্ট ওবামাকে সাপোর্ট করছেন, এবং 25% বা তার কাছাকাছি জুইশ আমেরিকান তারা রমনিকে সাপোর্ট করছেন। এবং তিনি যে জেরুজালেমের রাজধানী, ইসরায়েলের রাজধানী জেরুজালেম হবেন হবে সেই বিষয়ের সেই গুটিকত ইসরায়েলি রাজনীতিবিদের প্রস্তাবকে সমর্থন করে তিনি যুক্তরাষ্ট্রের কূটনীতিকে একটি হুমকির মধ্যে ফেলেছেন, হুমকির মধ্যে ফেলেছেন এই অর্থে যে আপনি জানেন যে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবসময় একটি আরবিট্রেটরের ভূমিকা পালন করে, অর্থাৎ যখন কোথাও কোনো সমস্যা হয় সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ অবস্থান নিয়ে সেখানে দুই পক্ষের মধ্যে আলোচনায় এবং আলোচনা করতে এবং সমঝোতায় পৌঁছতে সহায়তা করে। যখন একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী একটি বিশেষ পক্ষের বিশেষ অবস্থানকে সমর্থন করেন এবং তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে যখন তার টেবিলে তার প্রেসিডেন্ট থাকা অবস্থায় যখন এই সমস্যাটি আসবে, তখন কিন্তু তার ক্ষেত্রে সমস্যা সমাধানের যে মধ্যস্থতাকারীর ভূমিকা, সেই ভূমিকা পালন করতে খুব অসুবিধা হবে। সেক্ষেত্রে মিস্টার রমনি এই মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রনায়কোচিত যে অবস্থান, সেই অবস্থান গড়ে তুলতে পারেননি এবং তিনি একটা খুব ভুল করেছেন বলেই আমার ধারণা। হয়তো তার এই মন্তব্যের ফলে ফান্ড রেজিং এর ক্ষেত্রে কিছু সুবিধা হবে, কিন্তু দীর্ঘমেয়াদে না কূটনৈতিক ক্ষেত্রে অথবা না ইলেকট্রাল পলিটিক্সে তিনি লাভবান হবেন বলে আমার ধারণা।
ধন্যবাদ ডক্টর আহমেদ। আপনার কাছে এই প্রশ্ন নিয়ে আমি আসবো, কিন্তু তার আগে আরেকটি টেলিফোন আছে ঢাকা থেকে, সেই প্রশ্নটা নিতে চাই। আচ্ছা, ওই যিনি ঢাকা থেকে কল করেছিলেন উনি ছেড়ে দিয়েছেন টেলিফোন। তো ডক্টর আহমেদ, আপনি যদি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চান।
আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার মিস্টার রমনির ইসরায়েল সম্পর্কিত যে বক্তব্যগুলো, উনি আসলে যে জুইশ ভোটারদের ভোট অ্যাট্রাক্ট করতে করবার জন্য এই জিনিসগুলো করেছেন, কিন্তু যেটা আমরা দেখছি যে ঐতিহাসিকভাবে আসলে 1928 সাল থেকে এ পর্যন্ত ডেমোক্রেটিক পার্টি সবসময় জুইশদের ভোট পেয়ে আসছে এবং সেটা কম বেশি 75%। হ্যাঁ, এবং এই বছর যেটা দেখা যাচ্ছে হয়তো জুইশটা একটু কমেছে, সেটা হয়তো 65% ডেমোক্রেটিক পার্টি পাবেন। সুতরাং কিন্তু উনি এই ভোটটাকে অ্যাট্রাক্ট করতে যে উনি যেই কাজটা করেছেন, সেটা একজন সাকসেসফুল আমেরিকান প্রেসিডেন্ট ভবিষ্যতের হবেন, যিনি বিভিন্ন বিষয়ে অত্যন্ত উভয় পক্ষের মধ্যে চমৎকারভাবে ডিল করতে পারবেন, সে রেপুটেশনটা উনি অনেকাংশে নষ্ট করে ফেলেছেন। বিশেষত আপনি যেটা দেখেছেন যে ইসরায়েলে যে উনি যে মন্তব্যটা করেছেন যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে উন্নয়নের যে ফারাক, সে ফারাকটিকে উনি সংস্কৃতি দিয়ে ব্যাখ্যা করেছেন যে দুই দেশের মধ্যে দুই রকমের সংস্কৃতি এবং সেই সংস্কৃতির জন্যই প্যালেস্টাইনিয়ানরা পিছিয়ে আছে। সুতরাং এটার যে আপনার ইমপ্লিকেশন, সেটা শুধু যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পড়েছে তাই না, আজকে যে কথাটি উঠে এসছে যে আমেরিকার রাজনীতিতেও যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে মেক্সিকো বা অন্যান্য ল্যাটিন আমেরিকার দেশের যে আপনার ফারাক, সে ফারাকের কারণ কি সংস্কৃতি, এবং সে যদি সংস্কৃতিকে আমরা মনে করা হয় তাহলে এটা একটা এক ধরনের রেসিস্ট কমেন্ট হয়ে যায়। অনেকে অলরেডি বলে ফেলেছে যে মিস্টার রমনির কমেন্টটা হচ্ছে একটা রেসিস্ট কমেন্ট, বিশেষ করে প্যালেস্টাইনের পক্ষ থেকে। এবং মিস্টার রমনি একটি দেশের উন্নয়নের জন্য যে সরকারের ভূমিকা বা বিভিন্ন আর্থসামাজিক যে ভূমিকা, সে ভূমিকাকে উনি টোটালি ইগনোর করে উনি অনেকটা আনাড়ির মতো বলে দিয়েছেন যে দুই দেশের যে সংস্কৃতির যে পার্থক্য, সেই সংস্কৃতির পার্থক্যের জন্যই প্যালেস্টাইনরা পিছিয়ে আছে। সুতরাং উনি উনার যে সফর, সেই সফরে একজন আনাড়ি রাষ্ট্রনায়কের যে সে মানে উনি যে একটা আনাড়ি, সেই জিনিসটা ফুটে উঠেছে। এর অন্যতম একটি কারণ হচ্ছে যে মিস্টার রমনির কিন্তু আন্তর্জাতিক যে অভিজ্ঞতা, সে আন্তর্জাতিক অভিজ্ঞতা অত্যন্ত কম। উনি খুব সম্ভবত যখন তরুণ বয়সে ফ্রান্সে দু বছর ছিলেন এজ এ মর্মন মিশনারি, তার বাইরে উনার আন্তর্জাতিক যে এক্সপোজারটা, সে এক্সপোজারটা ছিল না, এবং এক্সপোজারটা না থাকবার ফলে আমরা বিভিন্ন ক্ষেত্রে উনার শর্টকামিংস আমরা লক্ষ্য করেছি আমরা মধ্যপ্রাচ্যে এবং ইউরোপের ক্ষেত্রে সফরের ক্ষেত্রে।
ধন্যবাদ ডক্টর আহমেদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের বিষয় হচ্ছে প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনির ইউরোপ ও মধ্যপ্রাচ্য সফর। আর আমাদের তিনজন বিশেষ অতিথি আছেন, তারা হচ্ছেন ডক্টর আতিশাম চৌধুরী, ডক্টর সাইদ ইফতেকার আহমেদ এবং অধ্যাপক মোহাম্মদ আবু নাসের। এবারে আরেকটি প্রশ্ন নেব।
আমার নাম আবুল বারকাত, আমি ওয়াশিংটন ডিসি এরিয়ার বাইরে মেরিল্যান্ড স্টেটে বাস করি। আমার প্রশ্ন হলো, মিস্টার মিট রমনি যে ইংল্যান্ড আর ইসরায়েলে যেসব কমেন্ট করলেন ও তার যে রিয়াকশন হলো, এটা ইম্প্যাক্ট ইউএস ভোটারদের উপরে কিরকম হতে পারে?
ধন্যবাদ মিস্টার বারকেত আমাদের প্রশ্ন করার জন্য। আমেরিকান ভোটারদের ওপর এর প্রভাব কতটা, যে ওনার মন্তব্যে যে প্রতিক্রিয়া হয়েছে সেটাই উনি জানতে চেয়েছেন। ডক্টর আতিশাম চৌধুরী, আপনার কাছে প্রথমে যাচ্ছি।
জি নিশ্চয়ই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নির্বাচনের এখনো 3 মাস বাকি, প্রায় 96 ডেজ আমার হিসেবে। আচ্ছা, সেক্ষেত্রে আমেরিকার পঞ্চাশটা রাজ্যে যারা ভোটার যারা ভোট দেবে দুজন প্রার্থীকে, একজন রমনি রিপাবলিকান পার্টি থেকে এবং ওবামা ডেমোক্রেটিক পার্টি থেকে, সেখানে আগামী তিন মাসে অনেক পরিবর্তন হবে। দুই পদপ্রার্থী তাদের ডিবেটে যাবে, তাদের বিভিন্ন নীতিমালা নিয়ে আলোচনা করবে এবং ডিবেট করবে। সেদিক থেকে আমেরিকান ভোটাররা এখনো কিন্তু অনেকটা ঠিক করেনি কাকে আলটিমেটলি তারা ভোট দেবে, কিন্তু এখন হিসেবে যেটা দেখা যাচ্ছে মিট রমনি আর ওবামা হাড্ডাহাড্ডি অবস্থায়, দুজনেরই সমান জনপ্রিয়তা আমেরিকার ভোটারদের কাছে মনে হচ্ছে এখনকার লেটেস্ট পোল থেকে যেটা। আর রমনি যে সমস্ত ভুল করেছে ইউরোপ সফরে সেগুলি কিন্তু আসলে ধোপে টিকবে না, বিকজ আলটিমেটলি আমেরিকান ভোটাররা ডিসাইড করবে যে কোন রাষ্ট্রপতি কাকে প্রেজেন্ট করলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, দেশের সমস্যার সমাধান হবে এবং আন্তর্জাতিকভাবে আমেরিকার সিকিউরিটিটা আরো শক্তিশালী হবে। সেদিক থেকে এখনো অনেক সময় বাকি আছে, তবে দুজন প্রার্থী সমানভাবে জনপ্রিয় বলেই এখনো মনে হচ্ছে।
ডক্টর ইফতেখার আহমেদ, আপনি যদি এ ব্যাপারে মন্তব্য করেন।
মিস্টার রমনি যে ভুল করেছেন সেটি ডেফিনেটলি আভ্যন্তরীণ রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না। ডক্টর এহতাশাম খুব সুন্দরভাবে বলেছেন যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটাররা আজকে যে জিনিসটির দিকে লক্ষ্য করছে তা সেটি হচ্ছে যে কোন প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে যে দীর্ঘদিন যাবৎ প্রায় 10 বছরের উপর ধরে একটা রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যে অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, সে অর্থনৈতিক সংকটকে কে সাকসেসফুলি ওভারকাম করতে পারবেন সেটি হচ্ছে এবারে নির্বাচনের মূল ফোকাস। এবং যে আনএমপ্লয়মেন্ট রেট যেটা সরকার হিসেবে যেটা 8%-এর উপরে, এবং আরেকটি যে কোশ্চেন যেটা জব ক্রিয়েশন করা, হ্যাঁ সেই জব ক্রিয়েশন এই কাজগুলি কে করতে পারবেন, মিস্টার ওবামা সাকসেসফুলি করতে পারবেন না মিস্টার রমনি করতে পারবেন? আগামী তিন মাস ভোটাররা সেই জিনিসগুলিকে মূল্যায়ন করবেন এবং সেই জিনিসগুলিকে মূল্যায়ন করেই ওনারা সিদ্ধান্ত নেবেন। সুতরাং মিস্টার রমনি ইউরোপে কি ভুল করলেন সেটি তিন মাস পরে আসলে কেউ চিন্তা করবে না, বা এখনও সেটা খুব একটা বড় ফ্যাক্টর হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতিতে দেখা যায় নাই। সুতরাং মিস্টার রমনির ইউরোপ বা ইসরায়েলে যে ভুল করেছেন বলে অনেকে বলছেন সেটি আসলে কোনোভাবেই উনার যে ভোট সেই ভোটের প্রভাব ফেলবে না।
আচ্ছা ধন্যবাদ। অধ্যাপক নাসির আপনি কি বলেন?
গভর্নর রমনি যখন মধ্যপ্রাচ্য এবং ইউরোপ সফরে যে বক্তব্য রেখেছেন, আমার কাছে মনে হয়েছে যে তার বক্তব্যের দু ধরনের অডিয়েন্স ছিল। একটা অডিয়েন্স হচ্ছে যে সমস্ত দেশে তিনি বলেছেন সেই সমস্ত দেশের জনগণ, আর একটা অডিয়েন্স হচ্ছে আমেরিকার ভোটাররা। তিনি খুব ক্যালকুলেটেড ওয়েতে মন্তব্যগুলো করেছেন। যেমন যখন তিনি ইসরায়েলে গিয়ে বলেছেন যে ইসরায়েলের যে অর্থনৈতিক সমৃদ্ধি তার ক্ষেত্রে এবং এর তুলনায় প্যালেস্টাইনের যে অর্থনৈতিক দুরবস্থা, এর এই এই দুইটার এর জন্য দায়ী হচ্ছে এই যে বৈষম্য, সে বৈষম্যের জন্য দায়ী হচ্ছে সাংস্কৃতিক পার্থক্য। এইটা বলে আসলে উনি জুইশ আমেরিকান ভোটারদেরকে অ্যাপিস করতে চেয়েছেন, তাদেরকে সন্তুষ্ট করতে চেয়েছেন। আপনি জানেন যে আমেরিকান নির্বাচন শেষ পর্যন্ত আসলে দাঁড়ায় যে সুইং ভোটারদের বা সুইং যে স্টেটগুলো রয়েছে সেই স্টেটগুলোতে নির্বাচনের ফলাফল কেমন হবে তার উপর ভিত্তি করেই সর্বশেষ নির্বাচনের জয় এবং পরাজয় নির্ধারণ করা হয়। এবং বেশ কয়েকটি সুইং স্টেটে বেশ জুইশ আমেরিকান ভোটার রয়েছে, উনি তাদেরকে উদ্দেশ্য করেই কিছু কন্ট্রোভার্সিয়াল কথা বলেছেন। আবার দেখবেন যে উনি পোল্যান্ডে গিয়ে যখন কথা বলেছেন এখানেও একটি পোলিশ আমেরিকান ভোটার রয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে তিনি কথা বলেছেন। এবং আরেক ধরনের ভোটার রয়েছেন যে যারা ইন্ডিপেন্ডেন্ট ভোটার, তো তিনি যে মন্তব্যগুলো করেছেন সেই মন্তব্যের ফলে হয়তোবা তিনি রিপাবলিকান যারা কড়া রিপাবলিকান বা রিপাবলিকান পার্টির যারা কট্টর সমর্থক তাদেরকে উজ্জীবিত করতে পেরেছেন, তাদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আরো উৎসাহিত করতে পেরেছেন। কিন্তু যে ভুলটা তিনি করেছেন সেটা হচ্ছে যে যারা ইন্ডিপেন্ডেন্ট বা দুই দলের কট্টর সমর্থক না কিন্তু যারা বিভিন্ন বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেন তাদেরকে তাদের মন জয় করার ক্ষেত্রে বোধহয় তার এই মন্তব্যগুলো খুব একটা সহযোগিতা করবে না।
ধন্যবাদ। আমাদের আরেকটি কল আছে বাংলাদেশের বরগুনা থেকে। হ্যালো হ্যালো হ্যালো, উনি বোধহয় ছেড়ে দিয়েছেন। আমরা আরেকটি প্রশ্নে যাব।
আমি মহিউদ্দিন বাংলাদেশ থেকে। মিট রমনি ইসরায়েল যদি ইরানকে আক্রমণ করে তিনি কেন ইসরায়েলকে সাপোর্ট করবেন? এটি আমার প্রশ্ন।
হ্যালো, হ্যাঁ ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তার প্রশ্নটা ছিল যে মিট রমনি যদি আক্রমণ করে, ইরান যদি আক্রমণ করে তাহলে উনি কেন ইসরায়েলকে সমর্থন করবেন? আপনাদের অভিমত যদি বলেন আপনারা, ডক্টর এতেশাম।
জি নিশ্চয়ই, আপনার আমেরিকার সাথে ইসরায়েলের একটা সামরিক চুক্তি আছে যেখানে ইসরায়েলের সিকিউরিটির ব্যাপারে আমেরিকা ফুলি কমিটেড। সেদিক থেকে ইরান যদি ইসরায়েলকে আক্রমণ করতে চায়, আমেরিকা সেখানে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধ করবে এবং ইসরায়েলকে বাঁচাবার চেষ্টা করবে। এটা আমেরিকার ফরেন পলিসির একটা ভেরি সিরিয়াস কমিটমেন্ট এবং কর্নারস্টোন। আর দ্বিতীয়ত, রমনি বলেছে যদি ইসরায়েল ইরানকে আক্রমণ করতে চায় তাদের পারমাণবিক অস্ত্র ধ্বংস করার জন্য আমেরিকা সাহায্য করবে বা সহযোগিতা দেবে। সেই কথাটা কিন্তু প্রেসিডেন্ট ওবামা বলেছে, অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির দুই দলেরই একই কমিটমেন্ট ইসরায়েলের সিকিউরিটির ব্যাপারে। সেদিক থেকে তাদের কোনো তফাত নাই। আর ইরান যে পারমাণবিক অস্ত্র করতে চায়, দখল করতে চায় কিংবা বানাতে চায়, সেটা নিয়ে এখনো কন্ট্রোভার্সি আছে। বিকজ ইরান বলছে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না, তারা শান্তিপূর্ণভাবে পারমাণবিক অস্ত্র প্রযুক্তি ব্যবহার করবে। সেটা বিশ্ব বিশ্বাস করে না, অ্যাটমিক এনার্জি কমিশন পর্যন্ত বিশ্বাস করে না, ইউএনের যে এজেন্সি। সেদিক থেকে আলোচনা করে ইরানের উপরে এখন যে সমস্ত আপনার নিষেধাজ্ঞা জারি করা আছে, আমেরিকার থেকে স্যাংশন করা আছে, ইউরোপের স্যাংশন করা আছে, তেল আমদানি বন্ধ করে দেওয়া হচ্ছে ইরানকে, টু মেক দেম আন্ডারস্ট্যান্ড যে তারা পারমাণবিক অস্ত্র নেওয়া তাদের জন্য ভুল হবে এবং এটা একটা মধ্যপ্রাচ্যে বিরাট আপনার অস্ত্রের একটা কম্পিটিশন হবে যেটা অন্য রাষ্ট্রগুলিও পারমাণবিক অস্ত্র চাইবে। সেদিক থেকে এই নীতিটা যদি আপনার সঠিকভাবে পরিচালিত হয় তাহলে ইরানও আপনার পারমাণবিক অস্ত্র পাবে না, যুদ্ধ করতে হবে না, এই আশাটাই তো সবাই করছে। বিকজ যুদ্ধ করে কখনোই সমস্যার সমাধান হয় না, ইরানকে সেই জিনিসটা বুঝতে হবে যে তারা শান্তিপূর্ণভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করুক তাতে আপত্তি নাই, কিন্তু তারা যেন পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে বোমা তৈরি না করে, কারণ সেখানে মধ্যপ্রাচ্যে তাহলে অনেক প্রতিযোগিতা হবে। ইউএই বলেন কিংবা সৌদি আরব বলেন, তারাও অ্যাটমিক এনার্জি চাইবে, নিউক্লিয়ার বম চাইবে, সেটা আরো বেশি ডিস্টেবিলাইজিং হবে। আমেরিকার এই রোলটাই হলো ইউএনের মাধ্যমে করা, যাতে করে ইরান এই অস্ত্রটা না পায়। সেদিক থেকে এই এই পলিসিটা কিন্তু দুইটা পার্টির একই সেম পলিসি, তাতে কোনো তফাত নাই রমনি কিংবা ওবামার মধ্যে।
ধন্যবাদ ডক্টর আহমেদ।
একটি রাষ্ট্র যখন অন্য একটি রাষ্ট্রকে সমর্থন করে বা আন্তর্জাতিক রাজনীতিতে একটি অবস্থান নেয়, সেই রাষ্ট্রের যে মূল ভিত্তিটা হয় সেটা হচ্ছে তার জাতীয় স্বার্থ। সুতরাং জাতীয় স্বার্থটা হচ্ছে মূল ব্যাপার সেখানে। সুতরাং আমরা মধ্যপ্রাচ্যে যেটা দেখছি, উনি যে প্রশ্নটা করেছেন, ইরান যদি ইসরায়েলকে আক্রমণ করে কেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করবে? সমর্থন করবে মূল কারণ হচ্ছে যে আমেরিকার যে জাতীয় স্বার্থ, সেই জাতীয় স্বার্থের সাথে ইসরায়েলের যে জাতীয় স্বার্থ সেটি একটি জায়গায় মিলে গেছে। এবং আমেরিকার যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ভূ রাজনৈতিক স্বার্থ সেটি হচ্ছে ইসরায়েল কেন্দ্রিক। সুতরাং এবং আমেরিকা মনে করে যে মধ্যপ্রাচ্যে তার যে ভূ রাজনৈতিক স্বার্থ সেটি ইসরায়েল ছাড়া অন্য কোনো রাষ্ট্র সেইভাবে পূরণ করতে পারবে না। সুতরাং সেই ক্ষেত্রে আমেরিকার পররাষ্ট্রনীতি অবশ্যই সেটা হবে যে ইরান যদি ইসরায়েলকে আক্রমণ করে সে তার জাতীয় স্বার্থকে এবং তার ভূ রাজনৈতিক স্বার্থকে সে রক্ষা করতে চাইবে। সেটা শুধু আমেরিকার ক্ষেত্রেই নয়, যে কোনো রাষ্ট্রই তার যে ন্যাশনাল যে টেরিটরি আছে সেই ন্যাশনাল টেরিটরির বাইরে যখন কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নেয় সেটি তার জাতীয় স্বার্থের আলোকেই সে সিদ্ধান্তটি নেয়। সুতরাং আমেরিকা যদি মনে করে যে ইসরায়েলই তার জাতীয় স্বার্থকে আন্তর্জাতিক ক্ষেত্রে রক্ষা করতে পারবে, সেই জন্যই ইসরায়েল যদি আক্রান্ত হয় আমেরিকা ইসরায়েলকে সমর্থন করবে।
ধন্যবাদ অধ্যাপক নাসের। আপনার কাছে যাওয়ার আগে আরেকটি ফেসবুকে প্রশ্ন এসেছে, জাহাঙ্গীর আলম একই প্রশ্ন করেছেন, উনি যশোর থেকে লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বর নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী রিপাবলিকান দলের মিট রমনি একদিনের এক সফরে ইসরায়েলে গিয়ে সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নেতানিয়াহুকে বলেছেন ইসরায়েল যদি এককভাবে ইরান আক্রমণ করে তাহলে তারা তার সমর্থন করবেন, কারণ ইরান কর্তৃক পারমাণবিক বোমার অধিকারী হওয়া তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে আমার প্রশ্ন হল, এরকম ঘোষণায় ইসরায়েলকে ইরান আক্রমণের ব্যাপারে উস্কে দেওয়া হচ্ছে নয় কি? আবু নাসের, অধ্যাপক নাসের, আপনি যদি এটার উত্তর দেন।
ডক্টর এহতেশাম এবং ডক্টর আহমেদ খুব সুন্দরভাবে তাদের অভিজ্ঞতার আলোকে, তাদের যে এক্সপার্টাইজ তার আলোকে ব্যাখ্যা করেছেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হয় এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি ঐতিহাসিক ধারাবাহিকতা রয়েছে এবং সেই ঐতিহাসিক ধারাবাহিকতা রক্ষা করে এবং জাতীয় স্বার্থের দিকে নজর দিয়ে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট যেই হন না কেন তিনি ইসরায়েলের অবস্থানকে সমর্থন করবেন এবং তার নানা ধরনের কূটনৈতিক এবং সামরিক এবং রাজনৈতিক ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। তবে এই মন্তব্যের মাধ্যমে ইসরায়েল ইরানকে, ইসরায়েল ইরান আক্রমণ, ইসরায়েলকে ইরান আক্রমণ করার ক্ষেত্রে উস্কে দেওয়া হয়েছে কিনা আমি ঠিক মনে করি না যে উস্কে দেওয়া হয়েছে, কারণ প্রেসিডেন্ট ওবামাও কিন্তু একই ধরনের কথা এতটা ডিরেক্টলি তিনি বলেননি কিন্তু ইনডিরেক্টলি বলেছেন এবং এর আমার মনে হয় যে প্রেসিডেন্ট ওবামাও খুব ভালো করে জানেন এবং গভর্নর রমনিও খুব ভালো করে জানেন যে ইসরায়েল খুব শীঘ্রই ইরানকে আক্রমণ করবে না, কারণ রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক এবং সামরিক পরিস্থিতি এরকম আক্রমণকে এখন সমর্থন করে না।
ধন্যবাদ অধ্যাপক নাসির। ফেসবুকে আরও কিছু মন্তব্য আছে, সেখান থেকে একটু পড়ছি। নীলুফার বেগম লিখেছেন যে উনি যুক্তরাষ্ট্রের নাগরিকদের আহ্বান জানাচ্ছেন যেন তারা মিস্টার রমনিকে ভোট না দেন। তিনি লিখেছেন যে তার আগ্রাসী মনোভাব বিশ্বকে হয়তো ধ্বংস করে দিতে পারে। ওদিকে জয়কুমার দে তিনি লিখেছেন, তিনি ভারত থেকে লিখেছেন, তিনিও ফেসবুকে মন্তব্য করেছেন যে তিনি চান যে মিট রমনি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হোক। তো যাই হোক, আমরা সব রকমের মন্তব্যই পাচ্ছি ফেসবুকে। আপনাদের তিনজনকে, আমাদের হাতে সময় একেবারে ফুরিয়ে যাচ্ছে, মাত্র দু মিনিট সময় আছে, আপনাদেরকে যদি প্রশ্ন করি যে মিট রমনির ক্রেডেনশিয়াল আরও জোরদার করার জন্য তিনি ইউরোপ এবং মধ্যপ্রাচ্য সফরে গেলেন, আপনারা কি মনে করেন যে তার এই সফর সফল হয়েছে? খুব সংক্ষিপ্তভাবে ডক্টর এহতেশাম চৌধুরী যদি একটু মন্তব্য করেন।
জি নিশ্চয়ই, আপনার হয় কি নির্বাচনটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, বছর কয়েক বছর থেকেই তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, রমনি ক্যাম্প তারা এদেশে নির্বাচনের চেষ্টা করছে, প্রচারণা করছে, বিদেশে যাচ্ছে টু রমনিকে টু শো যে সে আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকার স্বার্থ রক্ষা করতে পারবে এবং একটা বিশ্বের পরাশক্তি হিসাবে সে দেশের প্রেসিডেন্ট হিসাবে সে কাজ করতে পারবে এবং বিভিন্ন রাষ্ট্র নায়কদের সাথে কথা বলতে পারবে। সেদিক থেকে গভর্নর রমনি ইজ ভেরি সাকসেসফুল। যেটা সমস্যা হলো যে এরকম লার্নিং কার্ভে দুই একটা ভুল হয়, কিন্তু নির্বাচনের পরে যদি আমেরিকার জনগণ তাকে নির্বাচন করে সে তার নিজস্ব চিন্তা ভাবনায় প্রেসিডেন্ট বুশের মতো, ক্লিন্টনের মতো, অন্যান্য প্রেসিডেন্টের মতোই পররাষ্ট্রনীতিগুলি পরিচালনা করবে, যেটা অনেকদিন থেকেই ধারাবাহিকভাবে চলে আসছে। সেদিক থেকে খুব একটা ব্যতিক্রম হবে বলে আমার মনে হয় না। আমি একটা কমেন্ট করতে চাই শুধু, ইফ ইউ অ্যালাউ মি ফিউ সেকেন্ড, সেটা হলো আপনার ইসরায়েলের যে অর্থনৈতিক উন্নয়নটা সেটা কিন্তু আমেরিকার সাহায্য হয়েছে, কারণ আপনার ক্যাম্প ডেভিডের চুক্তির পরে আমেরিকার সবচেয়ে বেশি ইকোনমিক অ্যাসিস্ট্যান্ট যেটা বলি আমি, অর্থনৈতিক সাহায্য সেটা ইসরায়েলে যাচ্ছে, দ্বিতীয় যাচ্ছে ইজিপ্টে। সেই আমেরিকার সাহায্য ছাড়া কিন্তু ইসরায়েল এরকম অর্থনৈতিক উন্নতি করতে পারতো না।
আচ্ছা ডক্টর, ডক্টর আহমেদ, খুব সংক্ষিপ্তভাবে যদি আপনি বলেন যে মিট রমনির ইউরোপ ও মধ্যপ্রাচ্য সফল হয়েছে কিনা।
সফল এবং ব্যর্থতা দুটি আছে, আমরা তখন ব্যর্থতার দিকে আলোচনা করলাম, একটু সফলতার দিক বলি। সেটি হচ্ছে যে উনি যখন পোল্যান্ডে গিয়েছিলেন, সে পোল্যান্ডে যে পোল্যান্ডের যে ইকোনমি সেটাকে উনি মডেল হিসেবে উপস্থাপনা করেছেন, সেখানে উনার লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ যারা ভোটার আছে সেখানে, কারণ উনার যে অর্থনৈতিক পলিসি সেটা হচ্ছে স্মল গভর্নমেন্ট পলিসি, অন্যদিকে ওবামার যে পলিসি সেটা হচ্ছে বিগ গভর্নমেন্ট পলিসি। সুতরাং উনি একটি আন্তর্জাতিক একটি মঞ্চে দাঁড়িয়ে উনি কিন্তু পোল্যান্ডকে উদাহরণ হিসেবে দিয়ে উনি উনার যে অর্থনৈতিক নীতি সেই নীতিকে উনি সামনে নিয়ে এসেছিলেন, সেই অর্থনৈতিক নীতি হবে কিন্তু আগামী নির্বাচনের মূল ফ্যাক্টর, সেটি উনি অত্যন্ত সফলভাবে পোল্যান্ড সফরে উনি উপস্থাপনা করতে পেরেছেন, এটি ছিল উনার সফরের সফলতার দিক।
অধ্যাপক নাসির, খুব সংক্ষিপ্ত ভাবে যদি সফল হয়েছে কি সফল হয়নি?
ব্যর্থ হয়নি কিন্তু আরো ভালো হতে পারত।
আচ্ছা, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ ডক্টর আতিশাম চৌধুরী, ডক্টর সাইদ ইফতেকার আহমেদ এবং মোহাম্মদ আবু নাসের, অধ্যাপক নাসের, আমাদের সময় দেওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের হাতে সময় নেই, আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোনো দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।